السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يقول سبحانه: قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبأنا وإليك المصير. أبوستي আজকের আল-আহদ ইসলামিক সেন্টারে মাসিক আলোচনা সভায় সমবেত বন্ধুগণ, আজকে আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা একটু আগে অবহিত হয়েছেন বা এর আগেও জানতে পেরেছেন। আজকের যে আলোচ্য বিষয় আমাদের সামনে হজ আগত, হজের সাথে সাথে আমাদের কুরবানি একই সঙ্গে চলে আসে। হজ এবং এই কুরবানির ইতিহাস আমাদেরকে অনেক দূরে নিয়ে যায়। এই ইতিহাস জড়িত রয়েছে জাতির পিতা, জাতি মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সঙ্গে, শিরক ও কুফরের সঙ্গে, অপসংস্কারের সঙ্গে সংগ্রাম, বিপ্লবী আপসহীন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, যিনি জন্মলগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যার ইতিহাস অত্যন্ত আজব লীলায় জড়িত। আজকে আমরা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের জীবনী থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিল আলাইহিস সালামের জীবনে আমাদের জন্য কি শিক্ষণীয় রয়েছে, কি আদর্শ রয়েছে, তিনি কেন জাতির পিতা হলেন, কি উপহার দিয়ে গেলেন আমাদেরকে, কিভাবে তিনি তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে শিরক ও শিরকের যত শক্তি সবার সঙ্গে দুশ্মনী ও আদাওয়াতি ঘোষণা করে নিজের জীবনকে প্রতিটি ক্ষেত্রে বিরাট বিরাট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ তিনি খলিলের সান্নিধ্য লাভ করলেন, কিভাবে এটা সম্ভব হয়েছিল। সত্যিকারে এমন এক ব্যক্তিত্ব নিয়ে আজকে আলোচনা আমাদের কাছে, যিনি তাওহীদের প্রতিষ্ঠাতা, তাওহীদের বিপ্লবী নেতা, মুসলিম জাতির জনক, যিনি সবকিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, যিনি প্রয়োজনে হিজরত করেছিলেন, যিনি প্রয়োজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে গিয়ে নিজের কলিজার টুকরা, নিজের প্রিয়তম স্ত্রীকে বনেবাস রেখে এসেছিলেন, যিনি নিজের কলিজার টুকরার ঘরের মধ্যে ধারালো ছুরি ধরেছিলেন, যিনি আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য কাবা ঘর নির্মাণ করেছিলেন, যিনি তাওহীদের এই প্রতিষ্ঠা কেন্দ্র, মূল কেন্দ্র কাবা ঘরে হাজিরে দাঁড় দিয়েছিলেন, কাবা ঘরের পাশের পাহাড়ের চূড়ায় চড়ে যা এই দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সারা পৃথিবীর যত জীবজন্তু মানুষ দানব সকলের কাছে এই দাঁত ঘাঁটি দিয়েছিলেন, যেই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে এবং তার সন্তান ইব্রাহিম দোয়া করে গিয়েছিলেন, আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আসুন এই ব্যক্তির জীবনীতে আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি, কারণ এত বড় মহান ব্যক্তিত্ব জীবনী আলোচনা, তার থেকে শিক্ষণীয় কি রয়েছে অল্প সময়ের মধ্যে আমাদের জন্য শেষ করা বা আলোচনা সমাপ্তি করা বড় কঠিন। তারপর সংক্ষিপ্তভাবে আমরা কিছু আলোচনা করি। ইব্রাহিম আলাইহিসসালাম, তার বাবার নাম ছিল তারিখ, ইব্রাহিম বিন তারিখ বিন মাহুর বিন তারুক বিন রাঘব রাহু বিন তারিখ বিন আবির বিন সালেহ বিন আরফাত বিন সা বিন নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের প্লাবনে আপনারা জানেন সব ধ্বংস হয়ে গিয়ে তার তিন ছেলে ছিল হাম তাম যখন এই সামের ছেলে এই বংশধর ধরে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম। তার বাবার নাম ছিল তারিখ। আপনারা অনেকেই জানেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বাবার নাম ছিল আজাদ। আসলে আজাদ সেই যুগের নমরুদের মন্দিরে প্রসিদ্ধ একটা মূর্তির নাম ছিল আজাদ। এই মূর্তিটি বানিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বাবা তারিখ। ওই মূর্তির নামে তাকে উপাধি লাভ করেন এবং সেই নামে তিনি প্রসিদ্ধ হয় সকলের কাছে। কোরআনে আজার বলে লিখিত হয়েছে, আসল নাম তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মার নাম হচ্ছে আমিলা অথবা বুনা। এর উঠে ওই সাহ হযরত নূহ আলাইহিসসালামের ছেলে, ওইখানে গিয়ে তার বংশ শেষ। যাই হোক, নাম জেনে জানা যাওয়া যাবে না, তার কাম করে জানা যাওয়া যেতে পারে। কথা হচ্ছে বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম থেকেই কিন্তু তার জীবনটা বিরাট এক আজব লীলা। নমরুদ স্বপ্নে দেখল এমন একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করতেছে যে তার রাজ্যকে তার রাজ্য নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ রাজ্য বলতে কি, কুফুরের রাজ্য, তাগুতের রাজ্য, শিরকের যে মাথা পড়ে চলতেছে, শিরক যেভাবে দুনিয়ায় মূর্তি পূজায় মানুষ মত্ত হয়ে গিয়েছে, শিরক উঠিয়ে দিয়ে সেখানে তাওহীদ প্রতিষ্ঠা লাভ করবে। এই স্বপ্ন দেখে স্বপ্ন যারা তাবির করে পণ্ডিতগণ বলল, যেমন একটি সন্তান আপনার এই দেশে জন্মগ্রহণ করবে যে আপনার বিরুদ্ধে বা আপনার যে শিরক ও কুফরের দাওয়াত করতেছে এর বিরুদ্ধে তাওহীদের দ্বারা দাওয়াত করার জন্য একজন সন্তান জন্মগ্রহণ করবে। নমরুদের হুকুম হয়ে গেল, যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে ছেলে সন্তান দেওয়া করে দাও, প্রয়োজনে মার পেট ফেলে বের করে রাখো, চেক আপ করে যান, কোনোভাবে জানতে পারলেই হয় যে পেটে ছেলে সন্তান হয়েছে। এমনকি অর্ডার করে দিল এই সময়ের মধ্যে কেউ স্বামী স্ত্রী মিলন করতে পারবে না। কঠিন আদেশ, মানুষকে তাদের আনন্দ থেকে তার উপরে আনন্দ করার জন্য, তার স্ত্রীকে জীবন্ত রাখার জন্য তাওহীদের জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে বাইরের বহু সন্তানকে হত্যা করেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পৃথিবীতে নিয়ে আসবেন তাকে কোন মহাশক্তি বিরত রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের লীলা, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার মা আমিলা বলেন বা বুনা বলেন পেটে এসে গেলেন। একদিন দুই দিন সময় পার হয়ে যায়, এমন একজন বাড়িতে হযরত ইব্রাহিমের জন্ম যে ওই মূর্তি পূজকের পুরোহিত, যে নিজেই মূর্তি বানায়, মূর্তি যারা বানায় তাদের মূর্তি বানিয়ে
শহরে শহরে বিক্রি করে বা মানুষের কাছে প্রচার করে, শুধু মূর্তি পূজা করেই না, বরং মূর্তি পূজার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে, নিজ হাতে মূর্তি বানায়। এমন একজন তুহিতের ঘরে মহাকুলা তার এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য হযরত ইব্রাহিমের এই দুনিয়ায় আগমনের ব্যবস্থা করলেন। মারপিটে বাচ্চা আজাদ বলেন বা তারেক বলেন জানে না, স্ত্রীর পেটে বাচ্চা রয়েছে, মাও প্রকাশ করে না, জানতে পারে না, ঘৃণা করে সন্তানকে হত্যা করা হবে। মার ভালোবাসা এটা আপনার ভালো করেই জানেন, যারা আমাকে নিকট থেকে জেনেছেন, তবে অনেক সন্তানই আছেন যারা আমাকে সঠিকভাবে জানতে পারেন নাই, তারা হয়তো অনেক দুর্ব্যবহার করে থাকেন, তাদেরকে মাহরুম করে থাকেন। ইব্রাহিম আলাইহিসসালামের মা সবার যেমন সন্তানকে ভালোবাসেন, পেটে থাকা অবস্থায় কতই না কষ্ট, খাওয়ার কষ্ট, চলার কষ্ট, ঘুমের কষ্ট, সবকিছুতেই কষ্ট, আনন্দ সবকিছু ভুলে গিয়ে, নিজের সমস্ত আনন্দকে ভুলে গিয়ে সন্তানের আনন্দের জন্য একবার কখন আমার সন্তান এই পৃথিবীতে আসবে তার সুন্দর ওই গোলাপ ফুল অত্যন্ত গোলাপি দেখে জীবনের সব দুঃখকে ভুলে যাবে, এই প্রতীক্ষায় তিনি থাকলেন। সময় হয়ে গেল, কি করে নর্মাল ভাবে যদি বাড়িতে ডেলিভারি হয় নমরুদের সেই দুরাচার কর্মচারীরা জানতে পারবে আমার কলিজার টুকরাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। মা ভাই কথা ভেবে চলে গেলেন এক জঙ্গলে, এক কষ্টের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রসব হয়ে সেখানে তিনি জন্মগ্রহণ করলেন। মা সন্তান ওইখানে রেখে আসলেন, জঙ্গলের মধ্যে সাপ রয়েছে, বিচ্ছু রয়েছে, বাঘ ভালুক রয়েছে, সেখানে ওই মানে উদ্ধৃতি দিয়ে গিয়ে হাজির করান না, আপনার হাজির করান ভেবে নেবেন না, বর্ণিত হয়েছে জাহাজ ইব্রাহিম তার হাতের দু আঙুলটা চুষলি দুধ আসত, আর জঙ্গলের পশু পাখি জঙ্গলের বাঘ যে বাঘকে সবাই ভয় পায় সেই সিংহ বাঘ হযরত ইব্রাহিমকে পাহারা বলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। একদিনের বাচ্চা এক সপ্তাহ, এক সপ্তাহ হলে এক মাস, এক মাসের এক বছর, এক বছরের দুই বছর, এইভাবে সন্তান বড় হয়ে গেল। মা এবার ভাবলেন বাচ্চা যদি ঘরে নিয়ে যায় হতে পারে বন্ধুদের কেউ কোনো ভাবে টের পেয়ে গেলে তাকে দুনিয়া থেকে বিদায় করবে, তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে মামার বাড়ি পাঠিয়ে দিলেন। মামার বাড়ি ঘুরে ছিল সেইখানে নমরুদের প্রভাব এতটা ছিল না, কারণ সেটা নমরুদের এলাকার বাইরে ছিল, ওখানেই বড় হয়ে গেল। এক বছরের বাচ্চা দুই বছরের সমান হয়ে যায়, পাঁচ বছরের কত বড় হয়, ফিরে আসলো বাড়িতে আর তার বাবা বলে কোথা থেকে তোমার ছেলে, মেনে নিল যেভাবেই হোক। নমরুদ তার দুরাচারা কিছু বুঝতে পারে না, এত এই দুই এক বছরের বাচ্চা নাই, অনেক আগে এত খবর কে রাখে। যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে মানুষ বড় করতে লাগলেন। শুরু হয়ে গেল এবার আরো আযাব লীলা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবেন তার জাতি তার বাবা সকলেই এই মূর্তিগুলি ইবাদত করে, যারা কথা বলে না, নড়ে না, চড়ে না, খায় না, কোন উৎপাত নাই, কোন ধূসধাস নাই, কোন কিছু নেই, এই সমস্ত পাথরগুলিকে নিজেরা মূর্তি বানিয়ে এদের চিন্তা করে বাবাকে বুঝাবে চেষ্টা করলেন। সময় কম, আয়াতের উপরে আপনাদেরকে বুঝানোর আমার সময় হবে না। তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বাবাকে বুঝাতে শুরু করলেন। প্রথম বাবা এটা কি করতেছেন, এটা এক মূর্খ, এটা তো কর নাই, সৃষ্টিকর্তা মহাপ্রভুল আলম ছাড়া এই তো মূর্তির মদত করো, পাথরে মদত করো, তোমরা তাদেরকে ভোগ দাও, দুধ দাও, কলা দাও, আতপ চাল দাও, অনেক কিছু দাও, তারা তো নড়ে না, চলে না, কথা বলে না, এগুলি মদত করো। ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা পুরোহিত আজারের কর্ণকুমড়ি পৌঁছল না, মনোপত্র হল না, সন্তানের সঙ্গে এই একটা মনোমালিন্য শুরু হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শুধু বাবা না, তার জাতিকে লক্ষ্য করে তিনি কি করলেন, এই সত্যের আহ্বান তিনি করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে তার জাতিকে সকলকে তিনি উদার আহ্বান করলেন। ওয়া ইব্রাহিম ইয ক্বালা লি কওমিহি ইবুদুল্লাহা ওয়া ত্বাকুহু যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওথানা ওয়া তাখলুকুনা ইফকা ইন্নাল লাযিনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিযকা ফাবতাগু ইন্দাল্লাহি রিযকা ওয়া আবুদুহু ওয়া শকুরু লাহু ইলাইহি তুরজাউন। সূরা আম্বিয়া লম্বা আয়াত, এই সূরা আনকাবুতের 16 থেকে 27 নম্বর আয়াত। জাতিকে বললেন তোমরা এগুলি কিসের ইবাদত করো, নিজেরা বানিয়ে এই সমস্ত কিছুর ইবাদত করো কেন? যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই তাওহীদি কথা পছন্দ হলো না বাবার, পছন্দ হলো না জাতির, পছন্দ হলো না কার? নমরুদের। এই সংবাদ নমরুদের কাছে পৌঁছে গেল, নমরুদের দিল কেঁপে উঠল, বুঝতে পারল সেই স্বপ্নের বাস্তব বুঝি শুরু হয়েছে। যাই হোক, এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তারা সকলে মূর্তির ইবাদত করে, হযরত ইব্রাহিম সেই ইবাদত থেকে সম্পূর্ণভাবে কি থাকেন, দূরে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সঙ্গে বিভিন্ন ভাবে তাদের এই এক আল্লাহ ওয়াহদাহু লা শরীক এর বাস্তবতা প্রমাণের জন্য বিভিন্ন ভাবে তিনি তাদেরকে যুক্তি প্রমাণ এবং তাকে কি করলেন, হযরত ইব্রাহিম তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন। হযরত ইব্রাহিম চন্দ্রের দিকে দেখলেন, তারকার দিকে, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুক্তিনিন ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون. إبراهيم عليه الصلاة والسلام تارو تار ديكي دیکھلين تارو تار استاس دوبي گلو دیکھلين چاندر ديكي خوب বিরাট আলো নিয়ে সেটাও ডুবে গেল। দেখলেন সূর্য সকালবেলা সারা পৃথিবীকে তার সেই কিরণ দিয়ে আলোকময় করে দিল, সেটাও ডুবে গেল। এবার তিনি জাতির কাছে প্রমাণ করলেন, বললেন দেখো এই সমস্ত যারা ডুবে যায়, যাদের ক্ষয় হয়, যাদের লয় আছে, যারা ক্ষয় যারা অক্ষয় না, যারা চিরঞ্জীব না, যাদের জীবনে ক্ষয় রয়েছে, যারা উঠে ডুবে যারা আসে যায়, এরা আমার রব হতে পারে না, এরা তোমাদের রব হতে পারে না। ইন্নি বারি কালা ইয়া কওমি ইন্নি বারি মিম্মা তুশরিকুন, ওই আমার জাতি তোমাদের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করলাম, তোমরা তারকার পূজা করো, তোমরা চন্দ্রের পূজা করো, তোমরা সূর্যের পূজা করো, কিন্তু আমি এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম। এই সমস্ত যারা ডুবে যায়, যারা ক্ষয় হয়ে যায়, এরা রাগ হতে পারে না, এরা আমার পূর্ব হতে পারে না। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার সবকিছুকে সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পণ করলাম, তার কাছে আমার আমার কি করলাম, আমার এই চেহারাকে আমি সেদিকেই ফিরিয়ে নিলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি শিরককারীদের অন্তর্ভুক্ত না। জাতি বোঝার চেষ্টা করল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ একবার জিজ্ঞেস করল, তোমার যে রব রয়েছে এর প্রমাণ কি? বললেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব যিনি জীবন দেন এবং মারেন। ক্বালা আনা ইউহয়ী ওয়া ইউমীত, নমরুদ বলল আমি মারতে পারি, আমি জিন্দা করতে পারি। দুইটা লোককে হাজির করে নিয়ে বলল দুইজনের মৃত্যুদণ্ড দেওয়া হলো, রাজ্য ফাইসালা, নমরুদের ফাইসালা। এরপরে বলল একজনকে হত্যা করো, বলো দেখো একজনকে মেরে ফেলল, আরেকজনকে আমি মৃত্যু দণ্ড দেওয়ার করো, যাও ওকে ছেড়ে দাও, একে জীবন দিয়ে দিলাম, আমিও মারতে পারি, আমিও জীবন দিতে পারি। ইব্রাহিম আলাইহিসসালাম আবার যুক্তি পেশ করলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামস মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সূরা বাকারা 258 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম বললেন ঠিক আছে, আমার রব তিনি যিনি মাশরিক থেকে পূর্ব থেকে সূর্য উদিত করেন, তুমি এবার পশ্চিম দিক থেকে উদিত করো, দেখো দেখো তুমি কেমন বাবা, তুমি তো আল্লাহ দাবি করো, ঠিক আছে পশ্চিম দিক থেকে সূর্যটাকে তুমি উঠাও। এই কাফের পরাস্ত হয়ে গেল, কিভাবে নিয়ে আসবে? সেখানে তার মাতব্বরি চলবে, ক্ষমতা চলবে, আজ পর্যন্ত সূর্যের উপরে কারোর ক্ষমতা চলেছে, চন্দ্রের উপরে, আল্লাহর কোন সৃষ্টিজীবের উপরে পারে নাই। বন্ধুগণ, এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কি করলেন, তিনি জাতিকে বুঝাবার চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝতে চেষ্টা করল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে খুব রাগ হয়ে গেলেন, ভাবলেন এই মূর্তিকে উড়াতে হবে, এই মন্দিরকে যেখানে আল্লাহর শিরক হয় একে দুনিয়া থেকে উৎখাত করতে হবে, এই মন্দির এই দুনিয়াতে রাখা যাবে না, আল্লাহর সঙ্গে যাদের শরিক করা হয় এই সমস্ত মূর্তিকে ভেঙে শেষ করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওদের পূজা মান্ডব হতো, মেলা হয় কিনা, হিন্দুদের মেলা হয় না, সবাই মেলায় যাচ্ছে ইব্রাহিমকে তারা যাওয়ার জন্য, ইব্রাহিমকে যাওয়ার জন্য, ইব্রাহিমকে যাওয়ার জন্য তারা আহ্বান করল, চলো ইব্রাহিম আমাদের সামনে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওই উপরের দিকে দেখে বললেন, ওই কি বলে নক্ষত্র রাজের দিকে তিনি দৃষ্টিপাত করলেন, কারণ সেই যুগে ওরা ওরা ওই গণক ছিল, চন্দ্র দেখে এটা ওটা করে বা সূর্য দেখে বা ওই তারকা দেখে বিভিন্ন কিছু গুনত, তাদেরকে ফাঁকি দেওয়ার জন্য ওরা যেন ভাবে যে বুঝি এটা দেখে কিছু একটা হয়তো আজ করতে পারছে। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, ফাকালা ইন্নি সাকিম, আমি অসুস্থ, এই অসুস্থ অবস্থায় আমি তোমাদের মেলায় যেতে পারি না। এই অসুস্থটা কিসের অসুখ ছিল? দিলের অসুখ, মনের অসুখ, শারীরিক অসুখ না। কারণ একজন মুমিন, একজন আল্লাহর তাওহীদি বান্দা কখনোই শিরককে সমর্থন করতে পারে না। পৃথিবীতে শিরক চলবে আর তিনি ঘুমিয়ে থাকবেন, তিনি শান্তিতে বসবাস করবেন এটা হতে পারে না। বাংলার মাটিতে সমস্ত ওয়ালিদের কবরকে কেন্দ্র করে শাহজালাল আর তাফরান আর তামাদ্দুম আর কি খান জাহান আলীর কবরে শিরকের আখড়া জমে বসে চরম শিরকের ব্যবসা চলতেই থাকবে, আর মুমিন মুসলমান ঘুমিয়ে আল্লাহর ইবাদত করতে থাকবেন, এটা হতে পারে না। একজন মুমিন, একজন মুসলমান কখনই শিরকের সঙ্গে আপোষ করতে পারে না, শিরককে মনে পারে কখনই এটাকে মেনে নিতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাই বড় অসুস্থ, মনের অসুস্থ, তাই ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তা চলে গেল তাদের মেলায়। ফামা যন্নুকুম ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, তারপরে তিনি ওই পূজা মণ্ডপে গিয়ে মন্দির খানায় গিয়ে দেখলেন ওই সমস্ত মূর্তির সামনে কলারে বাতক চাল আর দুধ বা সবকিছু মিষ্টি মিষ্টান্ন দিয়ে তারা দিয়ে মেলায় গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আলা তাকুলুন, খাও না কেন, কি হয়েছে তোমাদের, রাগ করেছো বুঝি, কেন কথা বলো না, কি হয়েছে? নড়িয়ে দেখে, চড়িয়ে দেখে, থাপ্পড় দিয়ে দেখে, কোন দিক থেকে কোনো নড়ে না, চড়ে না, ফুসফাস নেই, ধুসফাস নেই, দুধ নাই, দুধ খাই না, উৎপাত নেই, ওই যে একটা কবিতা পড়ছিলেন না, নাই কোন উৎপাত, খাই শুধু দুধ ভাত, তো তো দুধ ভাত খাই সাপ না, সাপ তো দুধ খায় কিন্তু কিছুই খাই না, নড়ে না, চড়ে না, ধুস নাই, ফুস নাই, কিচ্ছু নেই, এই সমস্ত পাথর কথা বলা কেন, কি হয়েছে তোমাদের, রাগ করেছো তোমরা, একটা কুড়াল নিয়েছে শুরু করছে সবগুলিকে ভাঙতে, একটা একটা করে সবগুলিকে ভেঙে চুরমার করেছে, পাঁচ বালি ফোন ভেঙে তো চুরমার, অন্য জায়গায় আছে এটাকে ভেঙে একটা খান খান করে ওই বড়টা সবচেয়ে বড় যেটা ওইটার ডান হাতের মধ্যে কুড়ালটা ঝুলাই দিয়ে চলে যেত, পাঁচ বালি ফোন, এরা তো দ্রুত মেলা থেকে ফিরে এসে আবার পূজা মণ্ডপে হাজির গিয়ে দেখে, এরা গিয়ে দেখে এটা করলো কি, যাই হোক অন্য আয়াতে আছে, তারা জানতে পারল যে এই ধরনের ইব্রাহিম বলে একজন যে এই সমস্ত গুলির ব্যাপারে কিছু মন্তব্য করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অন্য জায়গাতে আছে ফাজালাহুম জুদাজা, সূরা আম্বিয়ার 8 নম্বর আয়াতে, যে সেটাকে খান খান করেছিল, ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইরজিউন, 7 নম্বর আয়াত সূরা আম্বিয়া, শুধু বড়টাকে রেখে যাতে করেছে এখানে তারা ফিরে এসে জিজ্ঞেস করতে পারে কি হয়েছে তোমাদের, কি করেছো, কেন রাগ হয়েছো, কেন সবগুলিকে ভেঙেছো, কি তোমার দুধ ভাত হয় নাই, তোমার কলা হয় নাই, তোমাদেরকে আমরা যে ভোগ দিয়েছি সেটাতে রাজি না, কি চাও তোমরা। দেখেন না ওই কবরে কি করে ভক্তক দিয়ে কুরবানি কুরবানি করে বড় মুশরিক হয়ে এরপরে মাঠকে নিয়ে গিয়ে মাছ খাওয়ায় বা কুমিরকে মাছ খাওয়ায় বা ওই কচ্ছপুরে মাছ খাওয়ায়, আর যদি না খায় তাহলে বুঝে বাবা বুঝি রাগ করেছে আমার এই জিয়ারত কবুল হয় নাই। বলেন নাউজুবিল্লাহ, কাবা শরীফের তওয়াফ করেও এক শ্রেণীর মুশরিকের দাগ তার উমরা বা হজ কবুল হলো কিনা, ওই গম কিনে কাবা ঘরের পাশে যে কবুতর গুলি চড়ে ওই কবুর কি করে গম ছিটিয়ে দেয়, যদি খায় তো মনে করে হয়েছে আর যদি না খায় তো কবুল হয় নাই। এই ধরনের মুশরিকরা এসে কাবা ঘরে এসে ভিড় করে, তাদের আল্লাহ হেদায়েত দান করে। বন্ধুগণ যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভেঙে সব খান খান করেছে, তারা ফিরিয়েছে, তারা জানতে পারলো এটা করেছে কে, এই সমস্ত কাজগুলি করলো কে, তাদেরকে বলা হলো ইব্রাহিম বলে একজন যুবক এই আমাদের এই সমস্ত আল্লাহ সম্পর্কে কিছু কটুক্তি করে, ঠিক এরই কাজ হবে, ঠিক এরই কাজ হবে। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে নমরুদ তার সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়ে হযরত ইব্রাহিমকে হাজির করা হলো রাজ দরবারে। এবার বিচার জিজ্ঞেস করা হলো এগুলি কে করেছে, এগুলি কে করেছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন قال انت فعلت هذا بآلهتنا يا ابراهيم قال بل فعله كبيرهم هذا। ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞেস করল নমরুদ তুমি এগুলি করেছো, কই না, এটা ওই যে বড়টা দেখছো না হাতের মধ্যে কুড়াল ঝুলানো সেই এগুলি সব করেছে। তারা এই কথা শুনে ফারাজা ওয়াইলান কুতিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন। অন্য জায়গায় আছে যে আফাতা আবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়ান ওয়া লা ইয়াদুরুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে যখন বলল কে করেছে, বলে এই বড়টাই ভেঙে ফেলে, তো তারা বলল ইব্রাহিম তুমি যে কথা বলতেছো এটা তো সম্ভব না, ও তো করত কথা বলতে পারে না, যারা কথা বলে না, যারা নড়ে না চলে না, এদের ইবাদত করো কেন, যারা উপকার করতে পারে না ক্ষতি করতে পারে এদের ইবাদত করেন কেন আপনারা। যাই হোক, এই কথা শোনার পরে তারা বলল কি ফারাজাউ ইলা আনফুসিহিম, ফারাজাউ ইলা আনফুসিহিম কাফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন আনতুম যালিমুন। সবাই ভাবলো ঠিক তো আমরা অন্যায় করি, যে নড়ে না চলে না কথা বলতে পারে না কে তার সঙ্গে অন্যায় করেছে এটা উত্তর দিতে পারে না, এমন জিনিসকে আল্লাহ মনে করে আমরা ইবাদত করি যা নিজের ভালো মন্দ করতে পারে না। শাহজালালের মাজারে মাছ মরে ধ্বংস হয়ে গেল, বম ফুটে মানুষ মরে গেল, বাবার কোন খবর নেই, আর সারা দুনিয়ার মানুষের উপকার করে তিনি, নাউজুবিল্লাহ। মানুষের আকল, মানুষের বিবেক কোথায়, এই বিবেকহীনরা চিন্তা করলে আমরা অন্যায় করেছি। যাই হোক, হযরত ইব্রাহিমকে তারা লক্ষ্য করে বলল লাকাদ আলিমতা মা হাওলা ইয়ানফিকুন, ইব্রাহিম তুমি জানো এটা কথা বলতে পারে না, যদি কথাই বলতে না পারে এদের মানুষ করেন কেন। যাই হোক, নমরুদের অনার হয়ে গেল, কি করতে হবে ইব্রাহিমকে আগুনে দগ্ধ করতে হবে, পালুকনু লাহু বুনিয়ানা ফালকুহু বিল গাহিম ফারাদু বিহি কাইদান ফাজআলনাহু মুসাল্লিন। বলল কি করো, গর্ত করো, আর যত পড়ো সবাই কাজ জমা করো, এমনকি কাউরে যদি কোনো সমস্যা হয় নজর মানে ওই ইব্রাহিমের অগ্নিকুণ্ডের জন্য এক বোঝা কি লোকই জমা দিয়ে ওখানে খড়ি জমা দেবে। এইভাবে চলল বহুদিন ধরে সারা দেশের মানুষ কি করলো, কাজ জমা দিল, আগুন জ্বালিয়ে দেওয়া হল। যখন আগুন জ্বলে এবার ঠিক আসল সময় পৌঁছেছে, অর্ডার হলো এবার ইব্রাহিম আলাইহিস সালাম কে ওই নমরুদের আগুনে নিক্ষেপ করতে হবে। মিনজানি এইখানে এখন আগুন বিরাট লিলিহান শিকাতার গরমের উত্তাপে তার পাশেই যেতে পারে না। কিভাবে এইখানে ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে? এক শয়তান যার নাম ছিল হাইজান, সে বুদ্ধি দিল মিনজানি বানাও। মিনজানি মনে এখন দেখেন না ওই যে ওই ক্রেন দূর থেকে মাল অনেক দূরে উঠানামা করতে পারে না, এই মিনজানি ক্রেন বানায় একটা করলো অর্ডার দিল। কোন কোন বড় ইসরায়েলি বর্ণনাই জাল্লাহ রাব্বুল আলামিন এটা বানানোর ফলে তাকে নমরু ওই যে কোন কারণকে মাটির মধ্যে ধসাই দিয়েছে না, এরও ওই দুনিয়া থেকে মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধসাই দিয়েছিলেন। যাই হোক, এই মিনজানি একদিকে দিয়ে আর তারা তাকে ওইখানে নিক্ষেপ করার জন্য চাপে কিন্তু উঠে না। এক ইব্রাহিম আলাইহিসসালাম এত ভারী, রাজ্যের সব মানুষ একদিকে হয়ে ইব্রাহিমকে উঠাতে পারে না। এখন না মেশিন সুইচ দিলে উঠেছে কিনা, এগুলি কিন্তু হাদিস করার না ভাই, এগুলি তাওরাত ইনজিলে উদ্ধৃতি দিয়ে বহু মুফাসসিরা বর্ণনা করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন ইব্রাহিমের সঙ্গে, শুধু একা ইব্রাহিম না, ফেরেশতারা বসে আছে, এত ভার কে উঠাতে পারে? যাই হোক, তারপরে তাদের পণ্ডিতরা বুদ্ধি দিল কি করতে হবে, সবাই মিলে যাও সহবাস করে এসো, গোসল না করে অপবিত্র অবস্থায় এই মিউজানিক ধরে ক্রেন ধরে চাপ দাও, আর অপবিত্র অবস্থায় থাকলে ফেরেশতারা ভেঙে যাবে। তাই হল ফেরেশতারা ওই অবস্থায় থাকতে পারে না, কারণ তারা অপবিত্র। একটি ঘটনা আছে, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ বলেন মারাতু বিহি কাইদা, তাকে পুড়িয়ে মেরে ফেলা দেওয়ার জন্য, ভৎস করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে কঠোর খতম করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু পরীক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলে দেওয়া হলো। এদিকে বাতাসে বৃষ্টির ফেরেশতা প্রস্তুতি নিয়ে আসে বৃষ্টি বর্ষণ করে এই আগুনকে নিভিয়ে দিবে। হযরত জিবরীল আলাইহিসসালাম এসে হাজির হযরত ইব্রাহিমের কাছে, ইব্রাহিম হে আল্লাহর খলিল আপনি বলুন কোন সহযোগিতা প্রয়োজন আছে কিনা? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন সহযোগিতা তো প্রয়োজন রয়েছে, কিন্তু জিবরীল আপনার প্রয়োজন নেই, প্রয়োজন নেই ওই বৃষ্টির ফেরেশতার, প্রয়োজন হলো কি আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার যথেষ্ট, তিনি আমার উত্তম বন্ধু, তিনি আমার উত্তম ওয়াকিল, তিনি আমাকে বাঁচাবেন, আর কেউ আমাকে বাঁচাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন আগুন, সূরা আনবিয়া 69 নম্বর আয়াত, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও, বেশি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের ক্ষতি করো না, এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহ আগুনের কাজ কি? পুড়িয়ে দাহ করে দেওয়া, খতম করে দেওয়া, এত বড় শক্ত কাঠগুলিকে পুড়িয়ে শেষ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার, তার পুড়িয়ে দাও। বর্ণিত হয়েছে যে শুধু ইব্রাহিম আলাইহিসসালামের হাত পায়ে যে বাঁধনটা হয়েছিল, দড়িটুক শুধু পুড়েছিল, আর বাকি ইব্রাহিমের একটা পশমও পড়ে নাই। ইব্রাহিম আলাইহিসসালামের জন্য সে আগুনের কুণ্ড নমরুদের সেই পরিচালিত লিহাতের আগুন হয়ে গেল জান্নাতের বাগান। সুবহানাল্লাহিল আযীম, যারে বাঁচায় আল্লাহ তারে মালিকি, আল্লাহর সে আজব লীলা, আল্লাহ রাব্বুল আলামিন তার আজব লীলা দেখালেন সারা পৃথিবীর মানুষকে, যে আগুন যারে শক্তি দিয়ে চিপড়াবে সেই আগুনকে আর দিয়ে আমি ফুলের বাগান বাগান বানাইতে পারি, জান্নাত খোলা বানাইতে পারি। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই আগুনে 40 দিন অথবা 50 দিন ছিলেন। হযরত ইব্রাহিম বলেন আমার জীবনের সবচেয়ে সুখময় জীবন, আমার জীবনের আনন্দময় জীবন, আমার জীবনের সবচেয়ে সুখ শান্তির জীবন ছিল ওই আল্লাহর এই দুনিয়ার জান্নাতের বাগানে নমরুদের আগুনের কুণ্ডের মধ্যে। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ রাব্বুল আলামিন মহান পরীক্ষায়, মহান পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কি হলেন? আজ আমাদের এই অগ্নি পরীক্ষা তো দূরের কথা, ছোটখাটো পরীক্ষা পড়লেই তো আমরা এই ইব্রাহিম আমাদের জাতির পিতা আলাইহিসসালাম। আমি পরে আপনাদের সংক্ষিপ্ত শেষে ফিনিশিং দেবো যে কি শিক্ষা আমাদের, আপনারা শুধু সংক্ষিপ্ত ভাবে শুনে যান, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কি করলেন? বিজয় লাভ করলেন, আল্লাহর পরীক্ষায় তিনি বিজিত হলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে বের হয়ে নমরুদের সঙ্গে, জাতির সঙ্গে বিভিন্ন যুক্তি, আল্লাহর ওয়াহদানিয়াতের, আল্লাহর রুবুবিয়াতের, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল রুবুবিয়া, তাওহীদুল আসমা ওয়া সিফাত, এই সমস্ত প্রতিষ্ঠা করার জন্য, জাতিকে বুঝাবে এমন চেষ্টা করলেন, কিন্তু কেউ বুঝার চেষ্টা করল না। শুধুমাত্র তার বিবি, তার জীবন সঙ্গিনী সহধর্মিনী সারা আলাইহিসসালাম এবং তার ভাতিজা লূত আলাইহিসসালাম দুইজন শুধু হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা, আল্লাহর তাওহীদকে মানতে সচেষ্ট হলেন এবং তারা তার সঙ্গী হলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জাতির সঙ্গে তিনি শুধু তাই না, জাতির সঙ্গে, বাবার সঙ্গে তিনি কি করলেন? দুশ্মনী ঘোষণা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সূরা মুমতাহিনা পড়েন, সূরা মুমতাহিনার মধ্যে চার নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই জাতির সঙ্গে সম্পর্ক ছিন্ন, শিখদের, মুশরিকদের সঙ্গে, কাফেরদের সঙ্গে, মূর্তি পূজকদের সঙ্গে, মাজার আবাদীদের সঙ্গে, কবরপুরের সঙ্গে, খানকাহদের সঙ্গে, যারা ওই সমস্ত শিরকপন্থী আর বিদআতপন্থী কুসংস্কারপন্থী সবার সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন জাতিকে লক্ষ্য করে বলেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। শিরক এবং তাওহীদের সঙ্গে সম্পর্ক কি হয়, বিদআত ও সুন্নতের সঙ্গে সম্পর্ক কি হয়, কাফের মুশরিক ও মুমিন মুসলমানদের সম্পর্ক কি হয়, যদি হোক না বাবা, হোক না জাতি, হোক না মোল্লা, হোক না টুপিওয়ালা, হোক না দাড়িওয়ালা, হোক না ধর্ম ব্যবসায়ী, এদের সঙ্গে সম্পর্ক কি হয়, আপনার জন্য আদর্শ কি হয়, মহানবুল আলামিন মুসলিম মুমিন জাতির জন্য, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম এবং তার অনুসারীদের কি আদর্শ ছিল, মুসলিম জাতির জন্য সে আদর্শের কথা আল্লাহ বলেন, ফি ইব্রাহিম আল্লাযীনা মাআহু, ইব্রাহিম এবং তার সঙ্গে যারা অনুসারী তাদের মধ্যে মুসলিম জাতির জন্য কি রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ কি রয়েছে, ইব্রাহিম কওমিহিম, যখন তারা তাদের জাতিকে বললেন, ইন্না আমরা তোমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম, তারপরে হযরত আলী, হাসান, হোসেন, বড় আব্দুল কাদের জিলানী, বহু আর আল্লাহ ছাড়া অন্যের ইবাদত যারা করো, তারা শুনে রাখো, তোমাদের যা কিছু ইবাদত করো সব কিছুর সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে, কাফারা বিকুম, তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক অস্বীকার করতেছি, ওয়াবাদা বাইনানা বাইনাকুম আদাওয়াতাল তাকওয়া, এবং মনে রাখো তোমরা মূর্তি পূজক, তোমরা শিরকপন্থী, বেদাতপন্থী, কুসংস্কারপন্থী, খানকাহপন্থী, কবরপন্থী, সবার সঙ্গে আমাদের এবং তোমাদের মধ্যে কি হল, আদাওয়াত, দুশ্মনী, বাগাদা এবং আদাওয়াত, সম্পর্কহীনতা, দুশ্মনী এবং তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বাত্মক ভাবে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করলাম, তোমাদের সঙ্গে আমাদের কি হলো, দুশ্মনীকে প্রকাশ করলাম, তোমাদের সঙ্গে কোনোভাবে আমাদের সম্পর্ক থাকতে পারে না, আদাদা চিরস্থায়ী সম্পর্ক ছিন্ন করলাম, দুশ্মনী ঘোষণা করলাম, যখন শুধু তোমরা একাল্লার ইবাদত না করবে, বাবাকে বলেন, মাকে বলেন, ভাইকে বলেন, জাতিকে বলেন, ওই কবরপন্থীদেরকে বলেন, ওই সমস্ত পীর ওই কবরপন্থীদেরকে বলেন, তোমাদের সম্পর্ক ছিন্ন যখন তো তোমরা এক আল্লাহর ইবাদত না করবে। অনেকে বলেন আমার বাবার সঙ্গে কি করবো, দেশে গেলে তো মারবে, ও কবে তোমার কবে এটা ওটা, আল্লাহ বলেন দেখো হযরত ইব্রাহিম এবং তার সঙ্গী মুমিনদের মধ্যে তোমাদের উত্তম নমুনা রয়েছে, সবকিছুই চলবে, বাবা উল্টা পাল্টা করবে, তারপরও তার কাছে ঠিক মতোই টাকা পাঠাবেন, পাঠান কিন্তু একটু চিঠিটা শক্ত করে লেখেন, মা নজর মানছে, পোলা ফিরে আইলে একটা কুরবানি বাবার দরজায় দিয়ে দেবো, আর গিয়ে হাজির বাবা হয়েছিল, আর আপনি মানমন খুশি করার জন্য ওই শিরকের কাজে সহযোগিতা করে নিজেও মুশরিক হয়ে গেলেন। কিসের তাহলে আপনি মিল্লাতের পিতা ইব্রাহিমের আপনি সন্তান বলে দাবি করতে পারেন? এটা কখনোই হতে পারে না। বন্ধুগণ, খুব সুন্দর কথা আয়াতগুলির পরেই কিন্তু আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা, লাকাদ কানা ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজু আল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া মান ইতাওয়াল্লা ফাইন্না আল্লাহা হুয়াল গনিউল হামীদ। হযরত ইব্রাহিম এবং তার যারা প্রতি ঈমান এনেছিল তাদের মধ্যে তোমাদের জন্য কি রয়েছে? উত্তম নমুনা। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মধ্যেও তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। যদি ওই তাওহীদ এবং শিরকের কথা না বুঝেন, সুন্নত বেদাতের কথা না বুঝেন, তাহলে রাসূলের মধ্যে আপনি উত্তম নমুনা সাজ করে পাবেন না। বন্ধুগণ, যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে জাতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। বাবা বলল ঠিক আছে, তোমার সঙ্গে আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন, ভেঙে যাও, এই আমাদের রাজ্যে তোমার থাকার কোনো উপায় নেই। হযরত ইব্রাহিম বললেন ঠিক আছে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য তোমাদের এই মুশরিক রাজ্যে আমি থাকতে চাই না। ইন্নি মুহাজিরুন ইলা রাব্বি ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম, সূরা আনফাল 26 নম্বর আয়াত। আমি আল্লাহর প্রতি হিজরত করতেছি, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, চললাম, আল্লাহ আমার সবকিছু ব্যবস্থা করবেন। হযরত ইব্রাহিম সাথে নিলেন ভাতিজা লুত আলাইহিসসালাম আর বিবি তাকে সারা আলাইহিসসালামকে। হিজরত শুরু করলেন কোথায়? শুরু করলেন বাইতুল মাকদেসে আসতেছেন। প্রতিমধ্যে বাবিলন শহরে ছিল তার স্থান, ওইখান থেকে চলে আসতেছেন কোথায়? মিশর হয়ে, মিশর হয়ে চলে আসতেছেন কোথায়? ফিলিস্তিনে বাইতুল মাকদেসে। বুঝে আসছে? ফিলি ওই ফেরাউন মিশরের যে কোনো রাজ্য বা রাজাকে ফেরাউন বলা হয়, সেই যুগের ফেরাউন, কেউ কেউ নাম বলেছে, নামের আমার দরকার নেই, সেই যুগের ফেরাউন হযরত সারা আলাইহিসসালাম অপূর্ব সুন্দরী ছিলেন। হাদিসে আছে হাওয়া আলাইহিসসালামের যত মেয়ে এই দুনিয়ায় এসেছেন, হাওয়া অত্যন্ত সুন্দরী করে আল্লাহ তাকে বানিয়েছিলেন। এই হাওয়া আলাইহিসসালামের জন্মসূত্রে যত মেয়ে এসেছে, ওর সৌন্দর্যের একটা ভাগ পেয়েছিলেন কে? সারা আলাইহিসসালাম। বুঝে আসছে? অপূর্ব সুন্দরী ছিলেন। ওই লম্পট দুরাচার সুন্দরী নারীর কথা শুনলেই তাদেরকে ধরে নিতে ভোগ করার চেষ্টা করত। তাই হল ভাগ্যে যুক্ত হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাগ্যে তাই জিতে গেল, ধরে নিয়ে গেল সারা আলাইহিসসালাম। নিয়ে গিয়ে দুরাচার তার সঙ্গে খারাপ ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে, এদিকে সারা জানতে পেরে হযরত ইব্রাহিম নামাজ শুরু করলেন, দোয়া করে উযু করে নামাজ পড়তেছেন। কোন কোন বর্ণনা ইসরায়েলি বর্ণনা এসেছে যে হযরত ইব্রাহিম এবং সারা পর্যন্ত আল্লাহ সমস্ত পর্দা খুলে দিয়েছেন, সমস্ত পর্দা উঠিয়ে নিয়েছেন। ইব্রাহিম নামাজরত অবস্থায় দেখতে পাচ্ছেন সারার কি হচ্ছে না হচ্ছে, যাতে করে মনের একটা তৃপ্তি হয় যে তার স্ত্রীর সঙ্গে কোনো খারাপ কিছু হয়েছে না হয়নি। এদিকে সারা আলাইহিসসালাম তিনি উযু করে নামাজ পড়তেছেন, দুরাচারের পাশে নিয়ে গিয়ে যখন হাজির করা হোক, যখন হাত বাড়ায় আমার জন্য খারাপ কিছু করো না। বাচ্চারাও ভয় পেলে কি করে? ভয় পায়, ঠিক কিনা? হাজারাকে সাথে নিয়ে ইব্রাহিমের পাশে হাজির হয়ে গেল সারা আলাইহিসসালাম। আল্লাহর কাছে দোয়া করছে ইব্রাহিম নামাজ পড়ে, তিনি একমাত্র ইজ্জতের মালিক, ঠিক কিনা? তিনি একমাত্র হেফাজত করতে পারেন। আজ তো আমরা ইজ্জতের হেফাজত দিয়ে দিয়েছি কার কাছে? রাজা বাদশাহর কাছে। রাস্তাঘাটে নেমে আমাদের কে সেভ করবে? মহিলারা রাজপথে কি করতেছে? স্লোগান দিয়ে আমাদের ইজ্জতের হানি হচ্ছে, অ্যাসিড দগ্ধ হচ্ছে, আমাদের তালাক দেওয়া হচ্ছে, আমাদের ডিমান্ডের জন্য ভোট করা হচ্ছে, বিড়ি পুড়িয়ে সেট দেওয়া হচ্ছে, মহাগরম সেট দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হত্যা করা হচ্ছে। বন্ধুগণ, আজ নারী জাতি যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাদের মর্যাদা দান করেছেন, তার কাছেই যদি মর্যাদা ফিরে পেতে চায় তাহলে তার কাছে ফিরে আসতে হবে। রাজপথে স্লোগান দিয়ে দেশের প্রধানমন্ত্রী মহিলা হয়ে আজ বাংলাদেশের রাজাতে সারা পৃথিবীর কোথাও নারী জাতির নিরাপত্তা দান করতে পারে না। পারবে? পারবে? বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এখানেও তিনি নাজাত পেয়ে গেলেন, আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন, হিজরত করে চলে আসলেন বাইতুল মাকদেসে। বাইতুল মাকদেসে এসে বয়স অনেক হয়েছে, সারার সঙ্গে ঘর সংসার চলছে, বুড়ো বয়সে সন্তানের ভালোবাসা সবাই থাকে, ঠিক কিনা? সবাই চায়। হযরত জাকারিয়া কি করছেন? রব্বিলা তাদেরি ফারওয়াত খাইরুয়ারিতিন, আল্লাহ আমাকে একাকী ছেড়ে দিও না, আমি মরে গেলে এখান থেকে আমার জীবন শেষ যেন না হয়ে যায়, উত্তম উত্তরাধিকারী তুমি তো বানাতে পারো, আমাকে উত্তরাধিকারী দান করো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফবাশশিরহু বিগোলামিন হালিম। সারা বললেন, আমার পেটে তো আল্লাহ সন্তান দিচ্ছে না, তা আমার যে লুন্ডি রয়েছে, দাসী রয়েছে হাজরা, একে আজাদ করে দিলাম, আমি একে আপনাকে দান করে দিলাম, আপনি তার সঙ্গে মিলামিশা করেন। তাই হল আল্লাহ রাব্বুল আলামিন হাজরার গর্ভে দান করলেন তাকে, ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী খলিলকে যখন বললেন, ইয ক্বালা লাহু ওয়াসলিম ক্বালা আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, ইব্রাহিম তোমার রবের জন্য আত্মসমর্পণ করো, আপাতস্তকে তোমার রবের কথার কাছে তুমি সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বপতি বিশ্ব জাহানের রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়াসাল্লাকুমুল মুসলিমিন, মুসলিম মানে আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারীর জাতির পিতা, জাতির জনক। আজ আমাদের বাঙালির জাতির জনক অনেক কিছুই, বাঙালিদের তো পিতার অভাবই নেই, জন্মদাতা পিতা একটা, তারপরে পীর বাবা আর একটা, হ্যাঁ, তারপরে বাঙালি জাতির জনক আর একটা, এরকম শেষ নাই। এরপরে ওই শ্বশুর আব্বার, শ্বশুররা আব্বার ডাকে, আব্বা ডাকেন, আব্বা ডাকা যেতে পারে, কিন্তু আব্বা মনেই করে বাবার, বাবার স্থানটা শ্বশুরে দিয়ে দেয়। এরপরে উকিল বাবা, কত বাবা, এরপরে কি শেষমেশ রাসূল সাল্লামকে আদর্শের পিতা মানে কিনা আল্লাহ জানে, আর জাতির জনক মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম কর্তৃক মানে ভালো করে জানে। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই পৃথিবীতে একটি সন্তান জন্ম লাভ করলো, কে? ইসমাইল আলাইহিসসালাম। মহা পরীক্ষা বাদ আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা শেষ নেই। ওই কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে কি বলতেছেন, ওই ইবতালা ইব্রাহিম রাব্বুহু রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহু, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার উপর পরীক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে এবার শেষ পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন উত্তীর্ণ করলেন। পরীক্ষার মধ্যে পরীক্ষা এবার যাচাই করতে চাই, ইব্রাহিম বলেছে আমি আত্মসমর্পণ করলাম, দেখি তুমি আত্মসমর্পণ কতটুক করেছো, তুমি যে জাতির পিতা, তোমার জাতির জন্য, তোমার সন্তানদের জন্য তোমাকে একটা মডেল বানাতে চাই, তুমি আদর্শের, তুমি ত্যাগ প্রতীক্ষার, তুমি উৎসর্গে এক মহান আদর্শ, জাতির কাছে তোমাকে সারা দুনিয়ার পৃথিবীর মানুষের কাছে কেমন পর্যন্ত একটা উত্তম আদর্শ আমি বাস্তবায়ন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে অর্ডার করলেন, ইব্রাহিম তোমার এই প্রিয়তম স্ত্রী হাজেরা এবং এই কলিজার টুকরা নয়নমণি, তোমার একমাত্র সম্বল এই কলিজার ছেলে সন্তানকে কি করো, আমার ওই কাবা ঘরের পাশে রেখে আস। বিরাট পরীক্ষা, শুধু আমরা এক বছরের জন্য ছেড়ে আসি বাচ্চা কাচ্চা, তাই যখন তখন অনেকে বিভোর হয়ে কাঁদে, ঠিক কিনা? মনে পড়লে আর কিছু ভালো লাগে না, ঠিক না? বেঠিক, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছেলে আর মেয়েকে, স্ত্রী এবং ছেলেকে সাথে নিয়ে চলে আসলেন কোথায়, কাবা ঘরে। কাবা ঘরের পাশে কিছু খাওয়া কিছু পানি দিয়ে চলে যাচ্ছেন ইব্রাহিম, এবার ফিরে যাচ্ছেন তার দেশে। কিভাবে যাতায়াত করতেন, কেউ কেউ বলেছেন ইসরায়েলিয়ার বোরাক ছিল, যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাক দিয়ে মেরাজে গিয়েছিলেন না, এইভাবে বোরাকে যাকাত করতেন। যাই হোক, রেখে দিয়ে চলে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, দৃষ্টি আর ফিরাচ্ছেন না, ঘুরে আর দেখছেন না আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কি হবে। আল্লাহর ভালোবাসার কাছে সন্তান ও স্ত্রীর ভালোবাসা হার মানিয়ে তিনি চলে যাচ্ছেন। হাজেরা তার পিছন থেকে জামা টেনে ধরে বলে, ইব্রাহিম কেন আমাদেরকে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিসসালাম চোখ ফিরাচ্ছেন না, ঘুরছেন না। যদি সন্তান এবং স্ত্রীর ভালোবাসার কাছে আল্লাহর ভালোবাসা হার মেনে যায়, আমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। জানি না আমার রব, আমার প্রভু কি আমাকে পরীক্ষায় এবার আমাকে পরীক্ষা করবেন। চলে যাচ্ছে আবার ইব্রাহিম দাও কথা বলছেন না, আবার দাও কথা বলছেন না। হাজরা আলাইহিসসালাম এবার জিজ্ঞেস করছেন, স্বামী ধন তুমি বলো এটা কি তোমার সিদ্ধান্ত না তাদের রবের সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিসসালাম মুখ না ঘুরিয়ে উল্টো দিকে থেকেই বলছেন, হাজরা এটা আমাদের রবের সিদ্ধান্ত। হাজরা আলাইহিসসালাম যেমনই স্বামী তেমনই স্ত্রী বলছেন, তাহলে আল্লাহ আমাদেরকে আর বিনষ্ট করবেন না, আমাদের ক্ষতি স্পর্শ করবে না, আমাদের কোন অনিষ্ট স্পর্শ করবে না, আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাওয়াক্কুলের চরম এক ইতিহাস, একজন নারী হয়ে আল্লাহর উপর ভরসা, আমাদের উপর আল্লাহ কবুল আসবে, যা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। একজন মহিলার কাছ থেকে ইতিহাস ছাড়া প্রতিটি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মহামাতুল আলমিন তার শরীরের পরীক্ষা। চলে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। সন্তানের ভালোবাসা তো মাঝে মাঝে বুকটা উপরে উঠে কাঁদে, কিন্তু আল্লাহর অর্ডার না হওয়া পর্যন্ত আবার দেখতে যাব কি না, যদি দেখতে যায় আল্লাহর তো অর্ডার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এবার সন্তানের এবং স্ত্রীর দেখার একটা ব্যবস্থা করলেন, কিন্তু এমন একটা পরীক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিমকে এবার স্বপ্নে দেখায়। সূরা সাফাত পড়ে স্বপ্নে দেখাচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন দেখছেন? ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইবনি আরা ফিল মানা আন্নী আল্লাহু কুমদুর মাদা তারা ক্বালা ইয়া বাতি আল্লাহ তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ আস-সাবিরিন। স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয়তমা স্ত্রী এবং সন্তানকে দেখার ব্যবস্থা করছেন, কিন্তু এক মহা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাচ্ছেন, ইব্রাহিম তোমার সেই কলিজার টুকরা, তোমার কলিজার টুকরা ইসমাইলকে আমাকে খুশি করার জন্য, আমার সান্নিধ্য লাভ করার জন্য, আমার কুরবান প্রোগ্রামের সান্নিধ্য লাভ করার জন্য, করার জন্য তোমার এই পূর্বশের সম্পর্কে যে তোমার আত্ম আপন থাকবে, তোমার প্রাণটা আরম বেড়েছে উঠবে, তাহলে তুমি কুরবান করে দাও, আমার জন্য জবাব করে দাও। আমার দেশের মুল্লার আওয়াজ করে প্রথম দিন রাত্রে দেখলো, এরপরে সকালে নাকি উল্টাই করলো 100, তারপরে 200-300, এ সমস্ত উল্টাপাল্টা কথা। ইন্নি আরা ফিল মানাম আন্না যাহুক, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমারে জবাই করতেছি, স্পষ্ট কোরআনের কথা। এ সমস্ত মোল্লাগুলি চলবে না কোরআনের কথা। বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চলে আসলেন, একটু আগে শুনলেন বোরাকে যাতায়াত করতেন, এটা ইসরায়েলি বর্ণনা, আল্লাহ ভালো জানেন হতেও পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরা দিতে পারেন, তিনি তার পিতা ইব্রাহিমকে দিতে পারেন না, তার খলিলকে দিতে পারেন না, তাই আল্লাহর কাছে কি এমন কঠিন রয়েছে? কঠিন কিছুই নেই যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিমের সন্তান সুলাইমান আলাইহিসসালামকে এই পৃথিবীর সমস্ত কিছুকে অধীনস্থ করে দিয়েছিলেন, বাতাস যখন যেদিকে যেতে বলতো সেদিকে নিয়ে যেতে, আল্লাহর মহিমা কোন কিছু কম নেই। হযরত ইব্রাহিম উপস্থিত হাজির হয়ে সরাসরি সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। আমরা অনেক সময় বলি বিভিন্ন ঘটনা, আ মাকে বলল সাজাই দাও কোলারে, মামার বাড়ি নিয়ে যাব। ওইখানে মামার বাড়ি নেই, কেউ তো নেই ওখানে, কোথায় মামার বাড়ি? কিন্তু এর আগের ঘটনা একটা আপনাদের কাজ দিয়ে চলে যায়, যেহেতু ঘটনাটা ছুটে গেছে, সেটা হলো যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন ওই স্ত্রী এবং ছেলেকে রেখে, তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি জারইন, আল্লাহ আমি তোমার এই ছেলেকে আর স্ত্রীকে রেখে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে কোনো ফল নেই, গাছ নেই, পালা নেই, পাখি নেই, পশু নেই, পানি নেই, রুটি নেই, কিচ্ছু নেই, মানব শূন্য, ধুধুকার বালি আর বালি, পাহাড় আর পাহাড়, এই উত্তপ্ত এক মহা সাগর বা মরুসাগরের মধ্যে রেখে গেলাম। একে তুমি দেখিও, এদের ব্যবস্থা তুমি করিও, এখানে মানুষকে নিয়ে আসার ব্যবস্থা করিও। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর দোয়া কবুল করেছেন। যখন ওই রুটি আর খেজুর আর পানি শেষ হয়ে গেল, মায়ের পেটের মায়ের বুকের দুধ শেষ হয়েছে, কলিজার টুকরা ইসমাইল এবার না খেয়ে মারা যাবে, হাজরা ইসলাম সাফা মারওয়াই বারবার দোয়াদি করতেছে, এদিকে মহা আব্দুল আলমিন কি করলেন, হাজরত জিব্রিলকে ডেকে বললেন, জিব্রিল আমার শরীরের কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার বিরুদ্ধে স্ত্রী পানি পিপাসায় জীবন শেষ হয়ে যাবে, হতে পারে না, যাও আমার সেই আমার লীলার আমার আজব লীলার এর ফাঁস করে দাও, যাও ওই যেখানে ইসমাইল শুয়ে রয়েছে সেখানে তার আঘাত জমজমের এই বরকতপূর্ণ পানির কূপ কি করে দাও, সৃষ্টি করে দাও। হযরত ইব্রাহিম সপ্তাহ থেকে নেমে এসে যেখানে ইসমাইল শুয়ে আছে, আমরা অনেকে জানি ইব্রাহিমের পায়ের গুতাতে বা পায়ের আঘাতে জমজম কূপ হয়েছিল, না বুখারী শরীফের হাদিস, হযরত ইব্রাহিম এই পাহাড়ি জমির মধ্যে একটা পায়ের আঘাত দিয়ে কূপ বানানো, এটা ইসমাইল আলাইহিসসালামের পা দিয়েও আল্লাহ বানাতে পারেন, কিন্তু এত বড় শক্তিরও দরকার আছে। কি বলেন, আমাদের দেশে যে সমস্ত হাত দিয়ে নলকূপ গাড়ে সোজা রয়ে চলবে, নিচের পাথর পাহাড় মেশিন দিয়ে তিন দিন চার দিন ধরে কিন্তু চলতে আছে, ঠিক কিনা, মেশিন দিয়ে করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যার 600 পাখা ডানা দিয়ে তিনি উড়ে যান, তার একটা যদি আঘাত করে তো পাহাড় খানখান হয়ে যাবে, তার একটা পায়ে যখন আঘাত করলেন হানা দিলেন জমজমের পানির কূপ কি হয়ে গেল, পানি ফোয়ারা দিয়ে উঠতে শুরু করলো। হাজার আলাইহিসসালাম কিছু না পেয়ে সন্তানের কাছে ছুটে আসলেন, দেখে পানির ফোয়ারা উঠতেছে, চারদিকে বিসমিল্লাহ বলে পাথর বসায় দিলেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই আমার মা হাজেরা যদি এখানে পাথর বসায় দিত না, যদি না দিত সারা পৃথিবীর মানুষের কাছে জমজমের পানি বয়ে যেত, দিন রাত 24 ঘন্টা পানি উঠতেছে কম নেই। এই বরকতপূর্ণ পানি যে উদ্দেশ্যে পান করবে সেটাই ক্ষুধার্তের ক্ষুধা জ্বালা মিটাই, তৃষ্ণার্তের তৃষ্ণা মিটাই, খাদ্য এবং পানীয় দুটেরই কাজ মিটাই, এই পানি খেলে মাথা ব্যথা চলে যায়, পেটের অসুখ চলে যায়, যে কোনো উদ্দেশ্যে পান করা হয়, এই সব হাদিস বলতেছি ভাই, এই সব হাদিস সব কিছু মনের আশা পূর্ণ হয়ে যায়। বন্ধুগণ, এই জমজমের কূপ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকলের রিজিক দাতা, ঠিক কিনা, আমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি সবার রিজিকের মালিক কে, আল্লাহ। আজ তো আপনি সন্তানের জন্য আপনার স্ত্রীর জন্য কালো মতে বাম হাত দিয়ে ডান হাত দিয়ে শুধু জমা করতেছেন, হালাল হারামের কথা তমেজ করতেছেন না, আপনি ভাবছেন এটা না করলে অন্যায় পাপ হবে, আমার সন্তানরা না খেয়ে মরবে, গরিব থাকবে। বন্ধুগণ, ওমা ইত্তাকিল্লাহ আল্লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করবে তারা আল্লাহ বিকল্প ব্যবস্থা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রুজির ব্যবস্থা করবেন যেটা সে কল্পনাও করতে পারে না, কিন্তু আল্লাহর উপর আমাদের তাওয়াক্কুল কোথায়, আল্লাহ আমাদের রুজি রুটির মালিক তার হাতেই চাবি। এর আগে আপনাদের একটা মাসিক আলোচনা হয়েছিল স্বর্ণের হরিণ ধরতে, স্বর্ণের হরিণ ধরতে গিয়ে দিন দুনিয়া আখেরাত সব কিছুকে জাহান্নামে দিয়ে নিজেও জাহান্নামে পথ বেছে নিয়েছে আর মানুষ। বন্ধুগণ, যাই হোক, মধ্যখানে এই ঘটনা ছুটে গিয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখে এসে গেলেন, সন্তানকে এবার বলতেছেন, বাবা আমি স্বপ্ন দেখেছি, ইন্নি আরাকুল মানামি আযনি আযনি আযবাহ, আমি স্বপ্নেই তোমাকে জবাব করতেছি, নবীদের স্বপ্ন কি ওয়াহী, ওই শিবানি এখানে ওই দেখবেন না, স্বপ্ন যে দেখলেন একটা হবে একটা না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম নবুয়তের প্রথম 6 মাসও এই স্বপ্নের মাধ্যমে তিনি ওয়াহী আসত। বন্ধুগণ, বুখারী শরীফ পড়ুন, বললেন বাবা আলহামদুল মাদা করা, তোমার মতামত কি বাবা, আল্লাহ তো অর্ডার করছে তোমার জবাহ করতে, তোমাকে জবাহ করে তোমাকে স্যাক্রিফাইস করে আল্লাহ সান্নিধ্য লাভ করার জন্য আমাকে অর্ডার করা হয়েছে, এক মহাপরীক্ষা, বাবা তোমার মতামত কি। হযরত ইসমাইল আলাইহিসসালাম যেমনই বাবা তেমনই সন্তান, যেমনই পিতা তেমনই পুত্র। বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে সন্তান ইসমাইল কি বলেন শুনুন, কালা ইয়া লাতিফ আল মাত উমর সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বাবা আপনাকে যা অর্ডার করা হয়েছে তা প্রতি সত্তর বাস্তবায়ন করুন, আমি ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যে আপনি আপনাকে পাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম কলিজার টুকরা একমাত্র সম্বল, বাইমনকে সাথে নিয়ে হাতে একটা ছুরি নিয়ে চলে যাচ্ছেন কাবা মক্কা থেকে সেই ধুধুকার মরু সাগরে মিনা প্রান্তে নিয়ে গিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ত্রিভুবন চেয়ে আছে অবাক দৃষ্টিতে, এমন এক দৃষ্টান্ত আজকে এই পৃথিবীতে না আসমানে না এই জমিনে না এই আসমান ও জমিনের মধ্যে না ফেরেশতা না মানুষ আর না দানব আর না পশু পাখি আর না কোন লতা পাতা কেউ দেখেছে, এমন এক মহাপরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কি হচ্ছেন তিনি এই পরীক্ষায় পাশ করার জন্য ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল-জাবীন দুইজনে আত্মসমর্পণ করে সন্তানকে উবুর করে মাটির দিকে মুখ করে শুয়ে দিলেন, কারণ যদি মুখকে সামনে উপর দিকে রাখা হয় তাহলে সন্তানের মায়া হয়তো ইব্রাহিমকে আল্লাহর মায়া থেকে দূরে সরিয়ে দিবে, তাই উবুর করে শুয়ে দিয়ে নিজের চোখটাকে বেঁধে দিয়ে ছুরিটাকে ধার দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কি করে নিজের সেই কইনার টুকরা ঘাড়ের মধ্যে ছুরি চালানো শুরু করলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই আজব লীলা সেই লীলা ভাস করে দিয়ে হযরত আদম আলাইহিসসালামের সন্তান হাবিল ও কাবিল বিবাহকে কেন্দ্র করে একটা ঝগড়া হয়েছিল, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুরবানির কথা বলেছিলেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেন ওয়াতলু আলাইহিম নাবা আদমিল হাক ইয করবা কুরবানান ফাতাকাব্বাল মিন আহাদিহিমা ওয়ালা তাকাব্বাল মিন আল আখার ক্বালা লা আকুলান্না ক্বালা ইন্নামা তাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন সূরা মায়দা 27 নম্বর আয়াত। হাবিল আর কাবিল দুইজনে কুরবানি করে, কাবিল করলো কি ও উটের ওই কি বলে আপনার দুম্বা ভেড়া ছাগলের ব্যবসা করতেন, একটা মোটা তাজা ভেড়ার এ দুম্বা ওই পাহাড়ের মধ্যে রেখে আসলেন, আর হাবিল করলো কি ওই কৃষক ছিল কিছু গম ধান বা সৃষ্টি নিয়েছে ওই পাহাড়ে রেখে আসতো, তখনকার নিয়ম ছিল পাহাড়ে রেখে আসতে হতো, যারটা কোমল হবে আগুনে সে পুড়িয়ে ছাই করে দেবে আর যারটা কোমল হবে না তারটা পুড়বে না। কাবিলের সেই কুরবানি কবুল হলো, পুড়ে গেল না, মহান রব্বুল আলামিন তার এই আলহামদুলিল্লাহ পাশ করার জন্য এই কাবিলের দুম্বাটাকে ফেরেশতা মাধ্যম নিয়ে গিয়ে জান্নাতের মধ্যে লালন পালন করা শুরু করলেন। বাবা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের অন্তর বুঝতে পেরেছেন, ইব্রাহিম সব কিছু দিয়ে তার জীবনের সব শেষ সম্বল দিয়ে আল্লাহর ভালোবাসার কাছে সবকিছুকে বিলীন করতে চায়, এই অন্তরটুকু আল্লাহ বুঝতে পেরেছেন, তিনি আত্মসমর্পণ করেছেন, কলিজার টুকরোকে আত্মোৎসর্গ করে দিয়ে কলিজার টুকরোকে জবাই করে দিয়ে আল্লাহর সান্নিধ্য কুরবান করতে চায়, তিনি কুরবান মানে সান্নিধ্য লাভ করা নৈকট্য লাভ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলকে ডেকে বললেন, জিব্রিল যাও ওই যে জান্নাতে রক্ষিত কাবিলের সেই কুরবানি দুম্বা হাবিলকে ইসমাইল আল ইব্রাহিমের পাশে নিয়ে গিয়ে বিনা প্রান্তে ছুটে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিব্রিল আলাইহিসসালাম সেই দুম্বা নিয়ে এসে হযরত ইব্রাহিমের সঙ্গে চোখ বাঁধা ইসমাইলকে টেনে ওইখানের মধ্যে ওই দুম্বাটাকে শোয়ায় দিলেন। হযরত ইব্রাহিমের ছুরি যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নিষেধ করে দিয়েছিলেন খবরদার পুড়বে না, ইব্রাহিমের একটা পশম, সেই মহান রাব্বুল আলামিন ছুরিকে অর্ডার করেছেন, ছুরি খবরদার আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। বন্ধুগণ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি দিয়ে সজোরে জবাই করে দিলেন দুম্বা, চোখটা খুলে দেখে আজব এক লীলা, এ কি হল, ইসমাইল কোথায়, ডানে বামে দেখে নাই, সামনে নাই, পিছনে ঘুরে দেখে ইসমাইল দাঁড়িয়ে রয়েছে। বাবা এবং সন্তান দুজনই অত্যন্ত ভয় ভীত, কি হলো, আল্লাহ আমাদেরকে কবুল করলেন না বুঝি, কেন এটা কি হলো, আমার সন্তান কেন কুরবানি হলো না, কেউ আমি করতে পারলাম না, ইসমাইল ভাবে কোথাও বুঝি ত্রুটি হয়েছে আমাদের দিলে, কেউ আল্লাহ কুরবানি কবুল করছেন না, কেউ আমাদের এই আত্মোৎসর্গ কবুল করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ও ইসমাইলের সম্পর্ক আলাদা সত্য আকাশে আর সাজিম থেকে ডাক দিচ্ছেন, আল্লাহ বলেন আমি ডাক দিলাম ইব্রাহিম, ভয় পাওয়ার কিছু নেই, ইসমাইল ভয় পাওয়ার কিছু নেই। হযরত ইব্রাহিম ও ইসমাইল চারিদিকে দেখে কোথা থেকে ডাক আসে, আকাশের দিকে চাই রাখে, আকাশ থেকে ডাক আসে গাইবী ডাক, কি হলো কি বলবে এখন, আল্লাহর এই ডাকের পরে হুকুমটা কি আসবে, আমরা কি জয় হলাম না পরাজয় হলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ও ইসমাইলকে সন্তুষ্ট করার জন্য বলেন কাদ সাদাকাল রুয়া ইন্নাকা যালিকা লাযিল মুহসিনিন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, সত্যে পরিণত করেছো, ইন্নাকা যালিকা লাযিল মুহসিনিন, এভাবেই যারা সৎ নেককার মানুষ এদেরকে আমি যাযাব দিয়ে দান করে থাকি, উত্তম প্রতিদান দিয়ে থাকি, ভয় পাওয়ার কিছু নেই, তোমাদেরকে আমি কবুল করেছি, তোমাদেরকে আমি কবুল করেছি, ইন্নাহা লাযিল বালাউল কাবীর, শান্তি যাকে দেখে তুমি তোমার আত্মা ডাকবে তুমি শান্তি পাবে, যাও নিয়ে যাও, আমি তোমার কোল খালি করতে চাই না, আমি চাই না হাজার কোল খালি করতে, আমি চাই না অন্ধকারে নিমজ্জিত করতে, এই ইসমাইলের পুরুষে জন্ম নিবে কে, এরপরের ঘটনা পরে চলে যাই হোক। আর এই কুরবানির এই যে একটা নিয়ম সুন্নত, এটা পরবর্তীদের জন্য আমি কি করলাম সুন্নত জারি করে দিলাম। এই জন্য মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ মা হিয়া মা হাযিল আবাহি, এই যে আমরা কুরবানি করি এটা কি, বললেন হাযি সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির জন্য ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। তাহলে কুরবানি শুরু হয়েছিল হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে প্রতিটি জাতিতে এই কুরবানি ছিল, আমাদের এই কুরবানি করা থেকে আসলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে। বন্ধুগণ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তীর্ণ হয়ে গেলেন সূরা সাফাত 100 থেকে নিয়ে 108-10 পর্যন্ত আজকে আপনারা পড়বেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে এবং স্ত্রীকে রেখে চলে গেলেন, এদিকে ইসমাইল বড় হল, মা হাজেরা মারা গেলেন, ইসমাইল আলাইহিসসালাম বিয়ে করলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আসলেন ছেলেকে এবং স্ত্রীকে দেখার জন্য, এসে দেখলেন প্রিয়তম মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তান বড় হয়ে বিয়ে করেছে, সন্তান বাইরে শিকার করার জন্য গিয়েছে, জিজ্ঞেস করলেন বৌমাকে কেমন আছো তোমরা, বেশি ভালো নাই, তো বললেন তোমার স্বামী ফিরে আসলে বলবে দরজার চৌকটটা যেন পরিবর্তন করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস ইসমাইল এসে জিজ্ঞেস করলেন কেউ এসেছিল, বললেন যে খবর একজন লোক এসেছিলেন এরকম সুন্দর এই ধরনের জিজ্ঞাসাবাদ করলাম, আমি বললাম এটা তো বলে গেছেন চৌকাটটা দরজা চেঞ্জ করার জন্য। হযরত ইসমাইল বললেন সেই চৌকাট হচ্ছে তুমি আর তিনি আমার বাবা ইব্রাহিম, তোমাকে তালাক দেওয়ার জন্য তিনি অর্ডার করেছেন, যাও তোমাকে তালাক দিলাম তুমি চলে যাও তোমার বাবা ভাই। আবার আসলেন হযরত ইব্রাহিম, প্রথম তো রেখে গেলেন, দুই নম্বরে আসলেন দেখতে, দুই তিন নম্বরে আসলেন এবার তৃতীয় সফর, এসে আবার দেখেন হযরত ইব্রাহিম আর ইসমাইল বাইরে কোথাও গিয়েছে, আবার একজন নতুন বিয়ে করেছে, বৌমাকে জিজ্ঞেস করলেন বললো আমরা খুব ভালো আছি, খুব ভালো আছি, তো বললেন সালাম বলবা তোমার স্বামীকে, আসলে বলবে এই চৌকাটটা ঘরের জন্য ঠিক রাখে, ঠিক আছে। ফিরে এসে জানতে পারলেন চৌকাট মানে স্ত্রী বলল তালাক নিষেধ করেছে, মানে একে নিয়ে ঘর সংসার করতে বলছেন। হযরত ইব্রাহিম চলে গেলেন তৃতীয়বার, আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত পরীক্ষা ইব্রাহিম পাস করেছে, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতামাহু ক্বাল ইন্নী জা'ইলুকা লিন-নাসি ইমামা, সমস্ত পরীক্ষা যখন উত্তীর্ণ হলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম তোমাকে আমি জাতির জন্য ইমাম বানিয়ে দেবো, ইমাম মানে অনুসরণীয় ব্যক্তি বানাই দেবো, তোমাকে সবাই অনুসরণ করবে, অনুসরণ করতে হলে এবার কি করতে হবে, একটা তাওহীদের মূল কেন্দ্র বানানো দরকার, কাবা ঘর ফেরেশতারা বানিয়েছিলেন, আদম সংস্কার করেছিলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাম সংস্কার করেছেন, এর পরবর্তী তো সংস্কার হয়েছে, এটা নিচু জায়গার মধ্যে পানি প্লাবন এসে বারবার ভেঙে চুরি নষ্ট হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যাও এবার ওই কাবা ঘর পুনর্নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ইসমাইলকে ডেকে বললেন, বাবা আল্লাহর অর্ডার হয়েছে, এবার কি করতে হবে? কাবা ঘর নির্মাণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াই যারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। হযরত ইব্রাহিম ও ইসমাঈল ঘর বানাচ্ছে, কাবা ঘর নির্মাণ করতেছে। আজকে দেখেন না মাকামে ইব্রাহিম, এটা হলো লিফট, এই পাহাড়ে পাথরে চড়ে চড়ে তিনি কাবা ঘর বানাচ্ছেন, নামছেন উঠছেন। রাজমিস্ত্রিকে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বাবা, খলিলুল্লাহ হেল্পারকে যাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু সালাম, কাবা ঘর নির্মাণ হয়ে গেল। ঠিক আছে, সর্বশেষ এবার কাবা ঘর নির্মাণ হয়েছে, তাওহীদের মূল কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, এই কাবা ঘর বানাচ্ছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা আরিনা রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমাদের দুজনকে মুসলমান বানিয়ে দাও, আত্মসমর্পণকারী বানিয়ে দাও, এবং আমাদের উম্মত আমার আমার উত্তরসূরি আমার সন্তানদের থেকে ওদেরকে কি করো, উম্মাতান মুসলিমাতান লা, এক আত্মসমর্পণকারী জাতি বানিয়ে দাও। ওয়ারিনা মানাসিকানা, আর হজের নিয়ম কানুন সবকিছু আমাদের শিখিয়ে দাও, হজের যে সমস্ত কি রয়েছে, হজের যে সমস্ত কি রয়েছে মানে ঐতিহাসিক জায়গা রয়েছে, এগুলো আমাদেরকে দেখাই দাও, অথবা আরে না আমাদের তোবা কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহ তুমি বড় দয়াশীল তোবা কবুল তোবা কবুল করে। আর কি দোয়া করছেন, রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলান মিনহুম, আর আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠাও, সেই রাসূল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কর্মসূচি কি হবে এই রাসূলের, আমার এই সন্তানের কর্মসূচি কয়টা হবে? তিনটা। ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার নিদর্শনগুলি পড়ে পড়ে শোনাবে, আসমান জমিন এই সমস্ত সব কিছু তোমার তাওহীদের উপরে কি করে, তাওহীদের উপরে প্রমাণ, তাওহীদের এক প্রমাণ দলিল এগুলি পড়ে পড়ে শোনাবে। আর কি করবে? এবং তাদেরকে তোমার কিতাবুল্লাহ সর্বশেষ হাদিস ও কোরআন তাদের পড়ে পড়ে শোনাবে। আর কি করবে? এই কোরআন হাদিসের আলো দিয়ে তাদের ওয়াজ্জাকিহিম, সর্বপ্রকার শিরিক, সর্বপ্রকার অপসংস্কার, সর্বপ্রকার বেদাত, সর্বপ্রকার খোদাবেলা, সর্বপ্রকার কাল গল্প কাহিনী থেকে আলতু ফালতু জিনিস থেকে পবিত্র করে তাওহীদে এই মূল কেন্দ্রে তাদের কি করবে? আবার তাওহীদের এক কি পতাকা উড়াবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, বন্ধুগণ সূরা বাকারা 127 থেকে 129 পর্যন্ত। যাই হোক, দোয়া করছেন, কাবা ঘর বানাচ্ছেন, দোয়া করছেন, কাবা ঘর নির্মাণ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলকে বললেন, এই কাবা ঘরে তাওহীদি পন্থী যারা যারা তাওহীদকে প্রতিষ্ঠা করতে চায়, এই তাওহীদের মূল কেন্দ্রে তাদেরকে হাজ করার জন্য কি করো, ডাক দাও। হযরত ইব্রাহিম বললেন, আমি এখানে ডাক দিব, সারা পৃথিবীর মানুষ কোথা থেকে শুনবে? আল্লাহ বললেন, এগুলি ইসরাইলিয়া মানে তাওরাত ইনজিলের উদ্ধৃতি দিয়ে এগুলি বর্ণনা করা হয়। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি ডাক দাও, এটাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। হযরত ইব্রাহিম ডাকলেন, ওয়াজির বিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি গামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ আমি, সূরা হজ 3 নম্বর আয়াত। ডাক দাও, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মক্কার এক পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন হজের জন্য। ইসরায়েলি বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের এই ডাক সারা পৃথিবী যত মানুষ দানব এবং যত জিন ফেরেশতা বা যা কিছু আছে পশু পাখি সবার কানে এই ডাক পৌঁছে দিলেন। আল্লাহ, শুরু হয়ে গেল হজ। আজও সেই হজ আমাদের সামনে এই অল্প কিছুদিনের মধ্যে হজ আমাদের কাছে আসতেছে। বন্ধুগণ, এই হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত ইতিহাস। আসুন আমরা এই ইতিহাস থেকে সর্বপ্রথম আমরা শিক্ষা নিব কি, যে তাওহীদে তাওহীদ যে আল্লাহ রাব্বুল আলামিনে তাওহীদ প্রতিষ্ঠা যে এক নজিরবিহীন এক দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হওয়ার জন্য কাফের এবং মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এক বাস্তব শিক্ষা গ্রহণ করার জন্য আমাদের ইব্রাহিম আলাইহিসসালামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সূরা মুমতাহিনার চার নম্বর আয়াত আবার ভালো করে পড়বেন, কিভাবে সম্পর্ক ছিন্নের, কিভাবে আল্লাহকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, শিরককে মূলোৎপাটন করার জন্য সব নিজের বাবা, নিজের মা, নিজের দেশ, নিজের সব কিছুকে ত্যাগ করতে তিনি হিজরত করেছিলেন। এই হিজরত করার জন্য আপনাকে কি হতে প্রস্তুতি গ্রহণ করতে হবে বন্ধুগণ। এইভাবে আল্লাহর কিছু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আত্মসমর্পণ যে কোনো ত্যাগ, আজ আপনি পশু কুরবানি করে আপনি আল্লাহর কাছে উৎসর্গ হয়ে আত্মসমর্পণ করে আপনি কি করতেছেন, আল্লাহ সান্নিধ্য লাভ করার চেষ্টা করছেন। একদিন আপনার পরিবার টুকরা শুধু নয়, আপনার নিজের জীবনকে আল্লাহর কাছে দিয়ে রাহেউল্লাহ আপনার সাহারা পূরণ করা, সেই সাহারাতে সর্বপ্রান্ত উত্তম শিক্ষা গ্রহণ করতে হবে হযরত ইব্রাহিমের এই কুরবানি থেকে। বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কিভাবে ছেলেকে আত্মীয়স্বজন সবার কিছুর মধ্যে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছিলেন, সেই শিক্ষা আজকে আমাদের গ্রহণ করতে হবে বন্ধুগণ। তাওহীদের মূল কেন্দ্র এই কাবা ঘরকে বাঁচিয়ে রাখার জন্য এবং এখানে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য এখানে হজ করে ওমরা করে এই কাবা ঘরের সামনে করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাওহীদের মূল কেন্দ্রের কথা স্মরণ রাখতে হবে এবং তাওহীদকে প্রতিষ্ঠা করা বাস্তবে শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। আমাদের দেশে আজও এই তাওহীদকে টুপিওয়ালারা, আখানকার শরীফ ওলারা, কবর পন্থীরা, অলির নাম দিয়ে, বয়াতের নাম দিয়ে, জাহাজের নাম দিয়ে বিভিন্ন ইস্যু কেন্দ্র করে দিনের কথা বলে আজ তারা তৌহিদের নামে শিরকে ব্যবসা করতেছে, সুন্নতের নামে বেদাতের ব্যবসা করতেছে। আজ আল্লাহকে, আল্লাহ সম্পর্কে মানুষকে সঠিক ধারণা দেওয়া যেতে পারে না, নিজেরা জাহান্নামে ডুবে আছে, মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সেই পথ দাগ দিচ্ছে। বন্ধুগণ, কেমতের আলামত ওই জাহান্নামের পথে বসে থাকবে আর ডাক দিকে আপনাকে হাতছানি দিয়ে ডাকতেছে। ওই পথে যদি বিচার বিশ্লেষণ না করে যদি ডাক সারাবে আঁচড়তে থাকেন, জাহান্নাম ছাড়া জান্নাত তখনই খোঁজ করে পাবেন না। আসুন বন্ধুগণ, এইভাবে হজের মাধ্যমে নিষ্পাপ এবং জান্নাতি মানুষ তৈরি হওয়ার চেষ্টা করুন। এই পশু কুরবানি করে নিজের মধ্যে যে সমস্ত পশুত্ব বোধ রয়েছে, পশু ভালো মন্দ বিবেচনা করতে পারে, হাত ও বাতালের পার্থক্য করতে পারে, আপনি আমি করতে পারি না, কোথায় আপনার মধ্যে হিংসা রয়েছে, পশুর মধ্যে হিংসা রয়েছে, পশু জানে না আমার বাদ আমার মালিকের কোনটা আর কোনটা মালিকের না, অন্যটা খেয়ে খাওয়ারে গিয়ে কি না খেয়ে মরে, বন্ধুগণ কোনটা আল্লাহর আর কোনটা আল্লাহর না, কোনটা হাত আর কোনটা বাতিল, যদি পার্থক্য না করতে পারেন পশুর মধ্যে হিংসা আসতে অজ্ঞতা অজ্ঞতা খাও পান করো ঘুমাও এই হলো তার কর্মসূচি, তার কোন বিবেক নাই, এই ধরনের আমরাও বিবেকহীন হয়ে যায়। আর পশু যদি জবা করে পশু হত্যা হবে বন্ধুগণ, কবি নজরুলের ভাষায় এটা পশু হত্যা নয়, উৎসর্গ, এটা আল্লাহর সান্নিধ্য, আল্লাহকে শিক্ষা গ্রহণ করতে হবে, আল্লাহর কাছে এই পশুর রক্ত কষ্ট পৌঁছে না, এই পশুর গোস্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত পৌঁছে না। অনেকে করে কি পশু জবাই করার উপর দর মধ্যে ছাপ দিয়ে রাখে, কত বড় মাছ দেখে কত লাখ টাকা দেওয়া বললো, আল্লাহ বলে তোমার কত লাখ টাকা আর কত বড় আর কত ছোট দেখবে না, আল্লাহ দেখবে তোমার তাকওয়া কোন অন্তর নেই, যেই তাগতি শিক্ষা যে উৎসর্গ নেই, যে আল্লাহর মহব্বত অর্জন করার জন্যে আল্লাহর সন্তানের তলায় ছুরি চালিয়েছিল, সেই ত্যাগ প্রতীক্ষা, সেই উত্তম আদর্শ প্রতিষ্ঠা করার জন্য পরিচয় নিজেকে কুরবানি করার জন্যে, পরিচয় সন্তানকে কুরবানি করার জন্যে, আল্লাহর রাহিমি দেওয়ার জন্যে এমন যদি শিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে এই পশু হত্যা এই কুরবানি কাজে লাগবে, নয় শুধু পশু হত্যাই হবে, গোস্ত খাওয়াই হবে, আর অন্য কিছু হবে না। বন্ধুগণ, একটা পশু নিজে কি ঘাড় পেতে দেয় আপনি জবাই করেন না, ওই পশুটাকে বাধ্য করে আপনি তাকে জবাই করেন, ঠিক কিনা? এখান থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে যদি না চায়, অনেক কিছু তো মনে চাই, খারাপ জিনিস দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, বাজে কাজ করতে ভালো লাগে, হিংসা বিদ্বেষ মারামারি আনানি চুরি ডাকাতি ইত্যাদি সবকিছু ভালো লাগে, আপনার নাফসের সঙ্গে আপনার নাফসের দিকে পছন্দ করে আপনার নাফসের বিরুদ্ধে একটা গুরুকে যেরকম মজবুর করে বাধ্য করে পাড়া দেবেন, আপনার নাফসকে বাধ্য করে দেবেন দোয়া করেন, নাফসে আমরা বিশ্বকে কলমটা আমি কুরবানি দেওয়ার শিক্ষা নিয়েছি, একটা পশুকে আমি বাধ্য করে দোয়া করেছি, তোমাকে আমি বাধ্য করছি খবরদার, তোমার লাগা আমার হাতে, সুই লাগার হাতে উল্টো পাল্টা করবার তোমার যাওয়া। এই শিক্ষাটা নিতে পারলেই না পশু হত্যা হবে, না হলে আপনার পশু হত্যার কি ফায়দা হবে, কোনই ফায়দা হবে না বন্ধুগণ। এই জন্য আসুন এই পশু হত্যার মাধ্যমে নিজের শিক্ষা গ্রহণ করুন, পশুত্ব বোধকে দূর করুন, নিজের মধ্যে সমস্ত আত্মহংকার হিংসা বিদ্বেষকে দূর করুন, পশু হত্যার মাধ্যমে পশুর মতো নিজেকেও আপনি কুরবান করার চেষ্টা করুন নিজের নাফসকে, তাহলে আপনার এই পশু কুরবানি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। বন্ধুগণ আসুন জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিসসালামের এই আজব এক আজব এক কিসা, আজব এক কাহিনী, আজব এক জীবন, এক তাওহীদি তাওহীদি জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করে এই দুনিয়া থেকে বিদায় করতে পারি তাহলেই হবে। আজ আমরা আপোষহীন যদি শিরক ও বিদআতের বিরুদ্ধে কুফরের বিরুদ্ধে যদি আমরা সংগ্রাম এবং আমরা বিপ্লব, যদি সংগ্রাম বিপ্লব দুইটি কথা ইসলামী কথা না, তারপরও আমাদের বোঝাবের জন্য বাংলা ভাষায় বলতেছি, ইসলামে হলো কি জিহাদ, ইসলামে হলো কি দাওয়া, ইসলামে হলো কি তাবলীগ। এই জন্য দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার মাধ্যমে বন্ধুগণ ওই যে তিনটি কর্মসূচী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম ওই তিনটি কর্মসূচিকে বাস্তবায়ন করে আসুন পৃথিবীতে মুসলিম মিল্লাতের মুসলিম জাতিকে আবার সুপ্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা করি, আমরা সেই ওয়াদা গ্রহণ করি, আমরা তাওহীদ প্রতিষ্ঠার জন্য শিরক মূলোৎপাটন করার জন্য যে কোনো বিষয়ে আমরা যেন রাজি ও খুশি থাকতে পারি, প্রস্তুতি গ্রহণ করতে পারি, তাহলে হবে আজকের হাজ, আজকের কুরবানি আমাদের জন্য সার্থক। নাইলে কিন্তু গরু খাওয়া হবে, আর ওইভাবে গিয়ে পিকনিক করা হবে, আর ঘুরে এসে আনুষ্ঠানিকতা করা হবে, হাজ হাজ হবে না, কুরবানি কুরবানি হবে না, শুধুমাত্র খাওয়া হবে গোশত, শুধুমাত্র নামের আগে হাজি সাহেব বসবে, কিন্তু অরিজিনালি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। আসুন এই শিক্ষা গ্রহণ করে আমাদের এবং আমাদের জন্মধরদের, আমাদের উত্তরসূরিদের, তাদের সকলকে আমরা মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, তাদের মুসলিম হিসেবে পরিচিতি দিতে পারি, এই দুনিয়ার মুখে আমরা আবার আমাদের মুখ খুলিয়ে আমরা আমাদের তাওহীদের কথা বলতে পারি, আমরা সত্যিকারের তাওহীদের ধারক বাহক ও পতাকা বাহী এটা সারা পৃথিবীর কাছে আমরা প্রমাণ করতে পারি। আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরু আসসালামু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ পাক আমাদের সম্মানিত শেখকে তার এই জ্ঞান গর্ব সুন্দর আলোচনার জন্য দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করুন, আমিন। এবং আমাদের সবাইকে এই আলোচনার সঠিক দলিল ভিত্তিক আলোচনার ভিত্তিতে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবন গড়ার তথ্য দান করুন, আমিন। প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন হল, ইব্রাহিম আলাইহিস সালামের এই তাওহীদের জীবন, তাওহীদ প্রতিষ্ঠার জন্য যে সংগ্রামই করেছেন, এই জীবন থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আমাদের ফজলুল শেখ আলোচনা করেছেন, এখান থেকে পাঁচটি শিক্ষণীয় দিক বলতে হবে, পাঁচটি পুরস্কার অনেক এবং আপনাদের উত্তর সঠিক হয়েছে কিনা যাচাই করবেন আমাদের শেখ। শেখ বললেন তিনটি বললে হবে, তিনটি শিক্ষণীয় বিশেষ দিক উল্লেখ করতে হবে।
জি ব্যাস তিনজন মাত্র, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জাতির জনক, তার জীবনী থেকে আমাদের বেশ কিছু শিক্ষণীয় দিক রয়েছে, এখান থেকে তিনটা বিশেষ তিনটি শিক্ষণীয় দিক বলতে হবে। জি হ্যাঁ, হাত উঠান আবার, কি করলেন এটা আমার জানার দরকার নেই, বলেন যে শিক্ষণীয় দিক যথেষ্ট, যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে তাকওয়া অর্জন করেছিলেন আমাদেরকেও সেই তার জীবন থেকে ওই ধরনের তাকওয়া অর্জন করতে হবে, এক দুই নম্বরে অনুসরণ করতে হবে, কিন্তু ওনার জীবনী থেকে আমরা কি পেলাম, শিরকের বিরুদ্ধে সচ্চল হতে হবে তা মত, ঠিক কিনা? দুই তিন নম্বর এমন কথা কিন্তু আলোচনা করিনি, হাজার বার বাউম এলা আপনার নাম বলেন, এখান থেকে বলতে পারেন যে এক আল্লাহর উপরে ভরসা করা, আর কারোর উপরে না করা, একমাত্র আল্লাহর মদত, একমাত্র আল্লাহর সাহায্য,
প্রতিটি মুহূর্তে বিপদে আপদে আমরা অনেক সময় জোড়াই কোথায় খানজা আলিম আলিতে, আর না হলে কোথায় ফুটপুরা আর কোথায় আজমিরে জোড়াই, ঠিক কিনা? ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়রান।